শ্রোতা বন্ধুরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুকরিয়া জানাই, যিনি শান্তির মালিক, যিনি চান সবাই তার প্রতিষ্ঠিত ধার্মিকতার পথকে বুঝুক আর নিজেদের সে পথে উৎসর্গ করুক এবং তার সাথে অনন্তকাল প্রকৃত শান্তিতে বাস করুক। আপনাদের ধার্মিকতার পথ অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য আজ ফিরে আসতে পেরে আমরা খুশি। একটা ডিমের একটা পাথরের সাথে লড়াই করা উচিত নয়, এই প্রবাদটি আজকে আমরা পাক কিতাব থেকে পড়ব, যা আমাদের সংক্ষিপ্ত ধারণা দেয়। যখন একটা ডিম আর একটা পাথরের মধ্যে সংঘর্ষ হয় তখন কি হয়? ডিমটা ভেঙে যায়, পাথরটা একই রকম থাকে। আজকে আমরা দেখব কি হয়েছিল যখন মিশরের রাজা ফেরাউন আল্লাহ মাবুদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিলেন, যাকে নিয়ে নবী মুসা লিখেছেন,
তিনি আশ্রয় পাহাড়, তাঁর কাজ নিখুঁত, তার সমস্ত পথ ন্যায়ের পথ।
গত পাঠে আমরা দেখেছিলাম কিভাবে আল্লাহ মুসা আর হারুনকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন বনি ইসরায়েলদের সন্তানদের মিশরের গোলামি থেকে মুক্ত করার জন্য। তারা ফেরাউনকে বলেছিলেন,
আল্লাহ যিনি বনি ইসরায়েলদের মাবুদ, তিনি বলেছেন, আমার বান্দারা যাতে মরুভূমিতে গিয়ে আমার প্রতি একটা ঈদ পালন করতে পারে সেজন্য তাদের যেতে দাও। কে আবার এই মাবুদ যে আমি তার হুকুম মেনে বনি ইসরায়েলদের যেতে দেব? এই মাবুদকে আমি চিনি না আর ইসরায়েলীয়দেরকে আমি যেতে দেব না।
সংক্ষেপে বিষয়টি হল, আল্লাহ বনি ইসরায়েলীদের মুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, যেখানে ফেরাউনও তাদের গোলাম হিসাবে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। যা হোক, একটা ডিমের একটা পাথরের সাথে লড়াই করা উচিত নয়। এখন চলুন তৌরাত শরীফের হিজরত কিতাবের সপ্তম অধ্যায়ে ফিরে গিয়ে দেখা যাক ফেরাউন কিভাবে আল্লাহর সাথে লড়াই করতে চেয়েছিলেন। কিতাব বলে,
মাবুদ তাদের যা বলেছিলেন মুসা ও হারুন ফেরাউনের কাছে গিয়ে ঠিক তাই করলেন। হারুন তার লাঠিটা ফেরাউন ও তার কর্মচারীদের সামনে ফেললেন আর সেটা সাপ হয়ে গেল। ফেরাউন গুণিনদের এবং নেশার জিনিস কাজে লাগানো কুহকিদের অর্থাৎ তার জাদুকরদের ডেকে পাঠালেন। তারাও তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করল। তারা প্রত্যেকেই তাদের লাঠি মাটিতে ফেলল এবং সেগুলো সাপ হয়ে গেল, কিন্তু হারুনের লাঠিটা তাদের লাঠিগুলোকে গিলে ফেলল।
ফেরাউন আর আল্লাহর মধ্যকার কুস্তি লড়াইয়ের শুরুটা খেয়াল করুন। একদিকে আমরা ফেরাউনকে তার গুণিন আর কুহকিদের সাথে দেখতে পাই, অন্যদিকে আমরা মুসা আর হারুনকে দেখতে পাই। হারুনের লাঠিটা অলৌকিকভাবে সাপে পরিণত হবার পর কুহকিরা তাদের জাদুমন্ত্রের জোরে এই অলৌকিক ঘটনাটা নকল করল।
তারা প্রত্যেকেই তাদের লাঠি মাটিতে ফেলল এবং সেগুলো সাপ হয়ে গেল, কিন্তু হারুনের লাঠিটা তাদের লাঠিগুলোকে গিলে ফেলল।
হারুনের লাঠিটা অলৌকিকভাবে সাপে পরিণত হবার পর কুহকিরা তাদের জাদুমন্ত্রের জোরে এই অলৌকিক ঘটনাটা নকল করল। এই সব ব্যাপারগুলো নিয়ে আমরা কি বলতে পারি? আমরা জানি যে মুসা আর হারুন যে আশ্চর্য কাজটি করেছিলেন সেটি আল্লাহর মাধ্যমে করেছিলেন। ফেরাউনের জাদুকরেরাও আশ্চর্য কাজ করেছিল। কোথা থেকে তারা সেই শক্তি পেয়েছিল? তারা কি আল্লাহর কাছ থেকে সেটি পেয়েছিল? না, আল্লাহ তার নিজের সাথে লড়াই করেন না। তাহলে তাদের শক্তি কোথা থেকে এসেছিল? ফেরাউনের জাদুকররা প্রতারণা, কৌশল আর ইবলিশের ক্ষমতার উপর নির্ভর করেছিল। পবিত্র কিতাব আমাদের দেখায় যে ইবলিশ খুবই ধূর্ত আর মানুষকে ধোঁকা দিতে সে পছন্দ করে। সেও খুব শক্তিশালী আর অলৌকিক কাজ করতে পারে। যা হোক, যেটা নিশ্চিত সেটা হল আল্লাহ ইবলিশের থেকে বেশি শক্তিশালী, আর এজন্যই হারুনের লাঠি ফেরাউনের জাদুকরদের লাঠিগুলোকে গিলে ফেলেছিল। যা হোক, এই সব কিছুও ফেরাউনকে অনুতপ্ত এবং আল্লাহর কথা শোনাতে পারেনি। কিতাব কি বলে শুনুন।
তখন মাবুদ মুসাকে বললেন, ফেরাউনের মন শক্ত হয়ে আছে, তাই সে লোকদের যেতে দিচ্ছে না। কাল সকালে ফেরাউন যখন বাইরে নদীর ঘাটে যাবে, তখন তুমি তার সঙ্গে দেখা করার জন্য নীল নদের ধারে দাঁড়িয়ে থেকো। যে লাঠিটা সাপ হয়ে গিয়েছিল সেটাও হাতে রেখো। তাকে বলো, ইব্রানীদের মাবুদ আল্লাহ আমাকে এই কথা বলে পাঠিয়েছেন যে তাঁর লোকেরা যাতে মরুভূমিতে তাঁর এবাদত করতে পারে, সেজন্য আপনি যেন তাদের যেতে দেন। কিন্তু এই পর্যন্ত আপনি তাঁর কথায় কান দেননি। সেজন্য মাবুদ বলছেন, তিনি যে মাবুদ তা আপনি এই চিহ্ন দেখে বুঝতে পারবেন। তুমি বলবে, আমি এখন আমার হাতের এই লাঠিটা দিয়ে নীল নদের পানিতে আঘাত করতে যাচ্ছি, আর তাতে নদীর পানি রক্ত হয়ে যাবে। মুসা ও হারুন মাবুদের হুকুম মতো সব কিছু করলেন। ফেরাউন ও তার কর্মচারীদের সামনে হারুন তার লাঠিটা তুলে নীল নদের পানিতে আঘাত করলেন, তাতে নীল নদের সমস্ত পানি রক্ত হয়ে গেল। নদীর সব মাছ মরে গিয়ে এমন দুর্গন্ধ বের হতে লাগল যে মিশরীয়রা সেই পানি খেতে পারল না। মিশর দেশের সব জায়গাতেই রক্ত দেখা গেল। তখন মিশরীয় জাদুকরেরা তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করল, তাতে ফেরাউনের মন আরও কঠিন হয়ে উঠল। মাবুদ যা বলেছিলেন তাই হল। মুসা ও হারুনের কথা ফেরাউন শুনলেন না, বরং পিছন ফিরে নিজের বাড়িতে গিয়ে ঢুকলেন। তিনি সেই দিকে খেয়ালই করলেন না। নদীর পানি খাওয়া গেল না দেখে মিশরীয়রা পানির জন্য নদীর আশেপাশে মাটি খুঁড়ল। নীল নদের উপর মাবুদের এই গজব নেমে আসার পর সাত দিন কেটে গেল। তখন মাবুদ মুসাকে বললেন, ফেরাউনকে গিয়ে এই কথা বলো যে মাবুদ বলছেন, আমার এবাদত করার জন্য আমার বান্দাদের যেতে দাও। যদি তুমি তাদের যেতে না দাও, তবে সারা দেশের উপর আমি ব্যাঙের উৎপাত সৃষ্টি করতে যাচ্ছি। নীল নদ ব্যাঙে ভরে যাবে, আর নদী থেকে সেগুলো উঠে আসবে এবং তোমার ঘরবাড়িতে, তোমার শোবার ঘরে, তোমার বিছানাতে, তোমার কর্মচারীদের ঘরে, তোমার লোকদের ঘরে, তোমার চুলাতে এবং তোমার ময়দা মাখবার পাত্রে গিয়ে উঠবে। তারপর মাবুদ মুসাকে বললেন, তুমি হারুনকে এই কথা বলবে, মিশর দেশের সব নদ নদী, খাল ও পুকুরের উপরে লাঠিসুদ্ধ তোমার হাতখানা বাড়িয়ে দেশের উপর ব্যাং তুলে নিয়ে এসো। তখন হারুন মিশরের সব পানির উপর তাঁর হাত বাড়িয়ে দিলেন, তাতে ব্যাং উঠে এসে দেশটা ছেয়ে ফেলল। জাদুকরেরাও তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করল, তারাও মিশর দেশে ব্যাং আনল। ফেরাউন তখন মুসা ও হারুনকে ডেকে এনে বললেন, তোমরা মাবুদের কাছে মিনতি করো যেন তিনি আমার ও তোমার লোকদের উপর থেকে এই ব্যাঙের উৎপাত সরিয়ে নেন। তখন আমি লোকদের যেতে দেব, যাতে তারা গিয়ে মাবুদের উদ্দেশ্যে পশু কোরবানি দিতে পারে। ফেরাউনের উপর মাবুদ যে ব্যাঙের উৎপাত এনেছিলেন, সেই সম্বন্ধে মুসা মাবুদের কাছে ফরিয়াদ জানালেন। যত ব্যাং ছিল সব মরে গেল। লোকেরা সেগুলো এনে নানা জায়গায় জড়ো করল, আর তাতে দেশের মধ্যে এক ভীষণ দুর্গন্ধের সৃষ্টি হল। কিন্তু ব্যাঙের উৎপাত থেকে রেহাই পেয়ে ফেরাউন আবার তার মন শক্ত করে মুসা ও হারুনের কথা শুনলেন না। মাবুদ যা বলেছিলেন তাই হল। তখন মাবুদ মুসাকে বললেন, হারুনকে তার লাঠি তুলে মাটিতে ধুলার উপর আঘাত করতে বলো, তাতে সেই ধুলা মশা হয়ে সারা মিশর দেশটা ছেয়ে ফেলবে। হারুন ও মুসা তাই করলেন। হারুন তার হাতখানা বাড়িয়ে লাঠি দিয়ে মাটিতে ধুলার উপর আঘাত করলেন, আর তাতে মানুষ ও পশুর উপর মশার উৎপাত দেখা দিল। মিশর দেশের সমস্ত ধুলাই মশা হয়ে গেল। জাদুকরেরা তাদের জাদুমন্ত্রের জোরে মশা নিয়ে আসার চেষ্টা করল, কিন্তু পারল না। মানুষ ও পশুর উপর মশা বসতে লাগল। এই অবস্থা দেখে জাদুকরেরা ফেরাউনকে বলল, এতে আল্লাহর আঙ্গুলের ছোঁয়া রয়েছে। কিন্তু তবুও ফেরাউনের মন কঠিনই রয়ে গেল, তিনি মুসা ও হারুনের কথায় কান দিলেন না। মাবুদ যা বলেছিলেন তাই হল।
আপনি কি দেখলেন জাদুকরদের আর ফেরাউনের ধার্মিকদের কি হল? আমরা ইতিমধ্যে দেখেছি যে ইবলিশের কাছ থেকে তারা কিভাবে একটা ক্ষমতা পেয়েছিল। এজন্য তাদের গোপন কৌশলের মাধ্যমে তারা আল্লাহর শক্তিকে অনুকরণ করেছিল এবং অল্প কিছু পানিকে রক্তে পরিণত করেছিল, আর কিছু ব্যাঙ হাজির করেছিল। যেন মনে হয় মিশরীয়দের পানিতে আরও রক্ত আর বিছানায় আরও ব্যাঙ লাগত। যা হোক, তাদের ক্ষমতা ছিল সীমাবদ্ধ। আল্লাহ মিশরের জমিনে যে গজব দিয়েছিলেন সেটাকে দূর করতে সমর্থ ছিল না। হারুন মাটিতে লাঠি দিয়ে আঘাত করা আর ধুলার মশা হয়ে যাবার পর জাদুকরেরা তাদের গোপন কৌশল ব্যবহার করে ধুলাকে মশায় পরিণত করতে চাইল, কিন্তু তারা পারল না। এজন্য তারা ফেরাউনকে বলল, এতে আল্লাহর আঙ্গুলের ছোঁয়া রয়েছে। পরিষ্কারভাবেই জাদুকরদের ক্ষমতা ছিল সীমাবদ্ধ। নিশ্চিতভাবেই ইবলিশের ক্ষমতা আছে এবং সে মানুষকে কিছু নির্দিষ্ট ক্ষমতা দিতে পারে, কিন্তু সেই ক্ষমতাগুলো আল্লাহ যে সীমা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে অতিক্রম করতে পারে না। আল্লাহ নিজেই সবচেয়ে ক্ষমতাবান, শুধু তিনিই সবকিছু করতে পারেন। ফেরাউনের ধার্মিকেরা আল্লাহর অসীম মহিমা সম্পর্কে জানতে শুরু করল, কিন্তু ফেরাউন তারপরও আল্লাহর কাছে আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানাল। ফেরাউন তার মনকে কঠিনই করে রাখল এবং ভাবল ইসরায়েলের আল্লাহর সাথে তিনি লড়াই করবেন এবং জিততে পারবেন। এভাবে কিতাব বলে আল্লাহ কিভাবে ফেরাউন ও মিশরের উপর মুসা আর হারুনের মাধ্যমে আরও সাতটা গজব এনেছিলেন। দুর্ভাগ্যবশত সবগুলো গজব সম্পর্কে পড়ার মতো সময় আমাদের হাতে নেই, আমরা শুধু সেগুলোর নামগুলো বলতে পারি। চতুর্থ গজব ছিল পোকার উৎপাত। অসংখ্য পোকা দিয়ে জমিন এমনকি মানুষের বাড়িঘরও ভরে গিয়েছিল, ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল। পঞ্চম গজবে গবাদি পশুর উপর ভয়ঙ্কর মহামারী হয়েছিল এবং তাতে অনেক পশু মারা গিয়েছিল। যা হোক, বনি ইসরায়েলের সন্তানদের মধ্যে একজনও মারা যাননি। তা সত্ত্বেও ফেরাউন তার মনকে শক্ত করেই রাখল আর বনি ইসরায়েলদের যেতে দিল না। এরপর মানুষ ও পশুর গায়ে ভয়ানক ফোড়া দেখা দিল। কিতাব বলে,
জাদুকরেরা মুসার সামনে দাঁড়াতে পারল না, কারণ অন্যান্য মিশরীয়দের মতো তাদেরও ফোড়া হয়েছিল।
সপ্তম গজব ছিল এক ভয়ঙ্কর শিলাবৃষ্টি, যা মিশরে আগে কখনো দেখা যায়নি। শিলাবৃষ্টি সমস্ত মাঠগুলোকে ধ্বংস করে দিল। শিলাবৃষ্টি শেষ হবার পর মিশরের ভূমি পঙ্গপালের উৎপাতে ভরে গেল। শিলাবৃষ্টির হাত থেকে যা রেহাই পেয়েছিল পঙ্গপাল সেগুলো সব খেয়ে ফেলল। এটা ছিল অষ্টম গজব। নবম গজবের সময় আল্লাহ মুসাকে বললেন,
আকাশের দিকে তোমার হাত বাড়িয়ে দাও, তাতে হাত দিয়ে ছোঁয়ার মতো অন্ধকারে দেশটা ডুবে যাবে।
এভাবে তিন দিন কেউ কিছু দেখতে পেল না। যা হোক, বনি ইসরায়েলের সন্তানেরা যে জায়গায় বাস করত সেখানে আলো ছিল, তাদের উপর কোনো গজব নেমে আসেনি। এরপরও এসব কিছুও ফেরাউনকে অনুতপ্ত করাল না আর বনি ইসরায়েলদের যেতে দিল না। কিতাব বলে,
ফেরাউন মুসাকে বললেন, আমার কাছ থেকে দূর হও, সাবধান, আর কখনো আমার সামনে এসো না। যেদিন তুমি আমার সামনে পড়বে সেই দিনই তোমার মরণ হবে।
আরেকটা গজব আছে যেটি আল্লাহ ফেরাউন আর মিশরীয়দের উপর দিয়েছিলেন, কিন্তু সেটা দেখার জন্য আমরা পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করব, কারণ আমাদের সময় প্রায় শেষ। আজকের পাঠের সারসংক্ষেপ আমরা কিভাবে করতে পারি? সম্ভবত এভাবে, ফেরাউন আল্লাহ মাবুদের সাথে লড়াই করতে চেয়েছিলেন। ফেরাউন আর ধার্মিকেরা কি সর্বশক্তিমানকে পরাস্ত করতে পেরেছিলেন? তারা কি তাকে দমন করতে পেরেছিলেন? না, কেউই আল্লাহর সাথে লড়াই করে আর তাকে দমন করতে পারে না। একটা ডিম কখনও একটা পাথরের সাথে লড়াই করে জিততে পারে না। আজকে আমরা যা পড়েছি তার মধ্যে দিয়ে আল্লাহ আমাদের কি বলতে চান? কিতাব বলে,
অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে সেই জন্যই তাদের উপর এই সব ঘটেছিল, আর আমাদের সাবধান করার জন্যই এই সব লেখা হয়েছে।
আল্লাহ আমাদের সতর্ক করতে চান। আল্লাহ চান আমরা যেন নিজেদের দিকে ভালো করে লক্ষ্য করি আর তার সতর্ক বাণীর দিকে নজর দেই। শ্রোতাবন্ধু, আপনি যিনি আজকে শুনছেন, আপনি কি আল্লাহর কালামের প্রতি মনোযোগী? আপনি কি সেটা মেনে চলছেন, নাকি আপনি ফেরাউনের মতো সেটার সাথে লড়াই করছেন? আপনার নিজের মনকে উত্তর দিতে দিন। আপনি কি আল্লাহর কালামের প্রতি অনুগত? এটার অর্থ এই নয় যে আপনি কি আপনার পূর্বপুরুষের প্রথা আর ধর্মের প্রতি অনুগত কিনা, কিন্তু আপনি কি আল্লাহ মাবুদের কালামকে নম্রতার সাথে গ্রহণ করছেন, নাকি আপনি আল্লাহর সাথে লড়াই করার প্রচেষ্টা করছেন? একটা ডিমের একটা পাথরের সাথে লড়াই করা উচিত নয়। মানুষ হল একটা ভঙ্গুর ডিমের মতো, আর আল্লাহর কালাম হল নিরেট পাথরের মতো। কিতাব বলে,
সব মানুষ ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তাদের সব সৌন্দর্য। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়, কিন্তু প্রভুর কালাম চিরকাল থাকে।
অনন্ত আল্লাহর কালাম একটা শক্ত পাথর, আর যারা এই পাথরের উপর তাদের জীবন গড়ে তারা একটা শক্ত ভিত্তির উপর তাদের জীবন গড়েছে। যা হোক, যদি আপনি এই পাথরের উপর আপনার জীবন গড়তে অস্বীকৃতি জানান, একদিন আল্লাহর কালামের এই পাথর আপনার উপর এসে পড়বে আর আপনাকে ধ্বংস করে দেবে। একটা ডিম একটা পাথরের সাথে লড়াই করে পারে না। মানুষ আল্লাহর অনন্ত কালামের সাথে লড়াই করে শাস্তি থেকে নিস্তার পেতে পারে না। শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রোতাবন্ধু, এখানে আমাদের থামা উচিত। শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী পাঠে আমরা দেখব আল্লাহ কি করেছিলেন যাতে ফেরাউন বনি ইসরায়েলীদের সন্তানদের মিশর ত্যাগ করতে অনুমতি দিয়েছিলেন। মুসা তৌরাত শরীফে কি লিখেছিলেন সেটা ভাবুন, এবং আল্লাহ আপনাদের রহমত দান করুন।
তিনি আশ্রয় পাহাড়, তাঁর কাজ নিখুঁত, তাঁর সমস্ত পথ ন্যায়ের পথ। তিনি নির্ভরযোগ্য আল্লাহ, তিনি কোনো অন্যায় করেন না, তিনি ন্যায়বান ও সৎ।